exclusively on FusionBD.com.
শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 এফএম। আর সঙ্গে আছি আমি আরজি শারমিন। আর আমার সঙ্গে রয়েছে প্রথমে এক্স ফাইলস এর সত্য ঘটনা এবং তারপরে কুয়াশার আরেকটি গল্প। আজকে এক্স ফাইলস এর যে সত্য ঘটনাটি শুনবেন সেটা হচ্ছে দ্য মার্ডার অফ জুলিসা প্রিজম্যান। আসুন তাহলে শুনি দ্য মার্ডার অফ জুলিসা প্রিজম্যান, তারপরে আবারও ফিরে আসছি। আপনি আছেন এবিসি রেডিওতে আরজি শারমিনের সঙ্গে। আর শুনছি কুয়াশা। বোস্টন আমেরিকার অন্যতম একটি নিরাপদ শহর, কিন্তু মানুষের ভাগ্য যখন মানুষের বিরুদ্ধে চলে যায় তখন পৃথিবীর কোনো নিরাপত্তাই তাকে রক্ষা করতে পারে না। আজ আমরা এমনই একটা নিরাপত্তা ঘেরা শহরে ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনা শুনব। 14 এপ্রিল 2009, বোস্টন ম্যাসাচুসেটস। সেই শহরের একটা পরিচিত হোটেলের রুমে একটি হিংস্র হত্যাকাণ্ড ঘটে। অ্যানুয়াল ম্যারাথনের 6 দিন আগে 30,000 জন প্রত্যাশিত মানুষ ইতিমধ্যে শহরে ভিড় জমাতে শুরু করে। কপ্রে স্কোয়ারের ম্যারিয়ট হোটেল ইতিমধ্যে সম্ভ্রান্ত অতিথিদের নিয়ে ভরে যাচ্ছে, যারা এই বড় ইভেন্টটাকে দেখার জন্য মুখিয়ে আছে। হঠাৎ ম্যারিয়ট হোটেলের 20 তলা থেকে একজন একটি চিৎকারের আওয়াজ শুনে চিৎকারের উৎসে গিয়ে সিকিউরিটি গার্ড অ্যালান ম্যাকার্থি একটি মৃতদেহ দেখতে পায়। অ্যালান ম্যাকার্থির সাথে সাথে অ্যাম্বুলেন্স ডাকে এবং পুলিশের কাছে সাহায্য চেয়ে ফোন করে। তদন্তকারী অফিসার ড্যানিয়েল জাফের কাছে এই প্রথমবারের মতো ম্যারিয়ট হোটেলে যাওয়ার জন্য ফোন যায়। ম্যারিয়ট এমন জায়গা না যেখান থেকে সাধারণত এই ধরনের ঘটনার জন্য পুলিশকে ডাক দিতে হয়। ড্যানিয়েল জাফ ঘটনাস্থলে উপস্থিত হয়। এই ঘটনাটি একটি বহুতল বিশিষ্ট উচ্চ পদবীর হোটেলে ঘটে, যা সকলের প্রবেশের জন্য উন্মুক্ত ছিল না। সুতরাং এই ঘটনায় সাক্ষীর পরিমাণ অতি নগণ্য, তাই এটি একটি কঠিন কেসে রূপান্তরিত হয়। তদন্তকারী ড্যানিয়েল জাফ সিকিউরিটি গার্ডের কাছ থেকে প্রাথমিক ঘটনা শুনে তদন্ত শুরু করেন। সিকিউরিটি গার্ড অ্যালান ম্যাকার্থি বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে দেখে একটা মেয়ে পড়ে আছে। সে নিচে ঝুঁকে অনেকবার জিজ্ঞেস করেন যে আর ইউ ওকে। তিনি অনেকবার জিজ্ঞেস করেন যে আর ইউ ওকে, কিন্তু তিনি কোন ধরনের প্রতিক্রিয়া পান না। তার মুখ চুল দিয়ে ঢাকা ছিল এবং সিকিউরিটি গার্ড চুল সরানোর পরে দেখতে পারেন যে মহিলার মুখে রক্ত মাখানো ছিল, এবং তিনি আরো লক্ষ্য করেন যে মহিলার ডান হাতে একটি ময়লার প্লাস্টিক ব্যাগ বাঁধার মতো কিছু একটা ছিল। গোয়েন্দারা তখনও ভিক্টিমের পরিচয় জানে না, তাদেরকে সর্বপ্রথম ভিক্টিমের পরিচয় খুঁজে বের করতে হবে। গোয়েন্দারা ঘরে ছোট একটি মানি ব্যাগ খুঁজে পায় এবং তার মাঝে একটা আইডি কার্ড পায় যা তাদের ভিক্টিমের পরিচয় দেয়। ভিক্টিমের নাম ছিল জুলিসা ব্রিজম্যান। তারা আশ্চর্য হয়ে যায় এবং যখন দেখে যে 25 বছর বয়সী জুলিসা ব্রিজম্যান একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন, যা কিনা 200 মাইল দূরে নিউ ইয়র্কে অবস্থিত। ঘটনার 4 দিন আগেও জুলিসা ব্রিজম্যান একজন সাধারণ শহরের সাধারণ ছাত্রী ছিলেন, যে কিনা পড়াশোনা করছিলেন পদার্থ অপব্যবহারের পরামর্শদাতা সাবস্টেন্স অ্যাবিউস কাউন্সিলর হিসেবে। জুলিসা ব্রিজম্যানের বোন মেলিসা বলেন, জুলিসা অনেক বেশি প্যাশনেট ছিলেন, কারণ সে ভালো করে জানত সে মানুষকে সাহায্য করতে পারে সেসব বিষয়ে যেসব ঘটনার মধ্য দিয়ে সে নিজে অতিবাহিত হয়েছে। কয়েক বছর আগে জুলিসার ব্যক্তিগত একটা সমস্যা ছিল অ্যালকোহল নিয়ে। সে অনেক বেশি অ্যালকোহল নিত, কিন্তু সেই সমস্যা থেকে নিজেকে উতরে নিতে সফল হয়। জুলিসা ব্রিজম্যানের বান্ধবী ক্রিসি শিলস বলেন, জুলিসাকে নিয়ে গর্ববোধ করতেন। তিনি বলেন, জুলিসা অনেক শক্ত ছিল, সংগ্রামী ছিল, কিন্তু একই সাথে সে অনেক বেশি মজারও ছিল এবং সবার ব্যাপারে অনেক বেশি যত্নশীল ছিল। যখন সে অ্যালকোহল নিয়ে ছেড়ে দেয় এবং একজন কাউন্সিলর হয়ে মানুষদের সাহায্য করতে চায়, তা তার চারিত্রিক বৈশিষ্ট্যের অনেকটুকুই ব্যাখ্যা করে। কিন্তু দুঃখজনকভাবে সে প্রতিশ্রুতি ঘেরা জীবন শেষ হয়ে যায় একটি হোটেলের ফ্লোরে। পুলিশের কথা মতো এটি একটি হিংস্র হত্যাকাণ্ড ছিল। ঘটনাস্থলের অবস্থা এবং প্রমাণ বলে দেয় যে সেখানে 3 রাউন্ড ফায়ার করা হয়। দেয়ালে কিছু রক্তের দাগ ছড়ানো দেখা যায়, ফ্লোর রক্তাক্ত ছিল। মূল দরজার পাশে শোপিসেও রক্তের দাগ ছিল। ইনভেস্টিগেট অফিসার ড্যানিয়েল জাফ বোঝার চেষ্টা করেন কোন কারণ তাকে এই পরিস্থিতিতে নিয়ে আসে। তদন্তের সময় একটি বিশেষ বিষয় ড্যানিয়েল জাফের চোখে পড়ে। বিছানাগুলোর মাঝে একটি ম্যাসাজ টেবিলের মতো রাখা ছিল, দেখে মনে হচ্ছিল কেউ যেন এখানে ম্যাসাজের কাজ করছিল। ডিটেকটিভ ড্যানিয়েল মনে করেন জুলিসা ব্রিজম্যান বোস্টনে এসেছিল ম্যাসাজ সার্ভিস দেওয়ার জন্য। বোস্টন ম্যারাথনে দৌড়বিদদের তাদের শরীর ঠিক রাখতে হয়, সে কারণে তারা প্রায় রিল্যাক্স হবার জন্য ম্যাসাজ নিয়ে থাকেন। এবং জুলিসা হয়তো সেজন্যই এসেছিলেন। জুলিসা এই মাসাজ বিজনেসের সাথে জড়িত ছিল, কিন্তু অনৈতিক কোন কাজের সাথে জড়িত ছিল না। পুলিশের প্রথমে ভুল ধারণা হয় যে সে মাসাজ বিজনেসে অনৈতিকভাবে জড়িত ছিল, কিন্তু আসলে সে ছিল না। যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ জুলিসার প্রিয়জনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। পুলিশ এত তাড়াতাড়ি জুলিসার পরিবারের সাথে যোগাযোগ করেন যে তারা মনে করেন অন্য কারোর কাছ থেকে জানার বদলে পুলিশের কাছ থেকে সংবাদ পাওয়া বেশি ভালো হবে। জুলিসার আত্মীয় স্বজনকে খুঁজে বের করার জন্য বোস্টন পুলিশ নিউইয়র্ক সিটি পুলিশের সাথে যোগাযোগ করে। জুলিসার আইডি কার্ড থেকে পাওয়া ঠিকানা এনওয়াইপিডি পরিদর্শন করে জানতে পারে যে ব্রিসবেন ফ্যামিলি ঠিকানা পাল্টে ফেলেছে। অন্য কোন উপায় না পেয়ে পুলিশ জুলিসার সেলফোন থেকে পাওয়া তার মায়ের নাম্বারে ফোন করে। জুলিসার মা ছিল ডোমিনিকান রিপাবলিকের, তাই তার সাথে ইংরেজিতে কথা বলতে সমস্যা হওয়ায় সে তার ছোট মেয়েকে ফোন দেয় এবং পুলিশ তাকে জুলিসার ব্যাপারে খুলে বলে। জুলিসার পরিবার থেকে জানা যায় জুলিসা একজন অভিনেত্রী হতে চেয়েছিলেন এবং প্রায় বাড়ি আসত। পরিবারকে আর্থিক সাহায্য করতে জুলিসা অনেক ধরনের চাকরি করত, কিন্তু কোনটাতেই সে যথেষ্ট বেতন পাচ্ছিল না, তাই সম্প্রতি সে মাসাজ থেরাপির চাকরিতে জয়েন করে। জুলিসার মা যখন বস্টনে এসেছিল জুলিসার মৃতদেহ শনাক্ত করার জন্য, ঠিক তখনই বস্টন পুলিশের কাছে আরও একটি ফোন আসে যে জুলিসা একমাত্র শিকার নয়। ডিস্ট্রিক্ট ফোরের ডিটেকটিভস জানায় যে জুলিসার ঘটনাটা ঘটার চার দিন আগে একই ঘটনা ঘটে ওয়েস্টেন হোটেলে এবং সেটিও মাসাজ থেরাপিস্টের রুমে। খুনি মাসাজের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট নেয় এবং ভিকটিম দরজা খোলার সাথে সাথে খুনি বন্দুক তাক করে এবং তার হাত বেঁধে $8,000 চুরি করে। দুটো ঘটনায় প্রায় একই দেখা ছিল, দুজন খুনি বন্দুক ব্যবহার করে, দুজনের শিকারই মাসাজ থেরাপিস্ট। দুটি ঘটনাই হোটেল রুমে ঘটে এবং পূর্বের ঘটনাটিতে খুনি শিকারের টাকা নিয়ে যায়। পার্থক্য এতটুকুই। জুলিসার গোয়েন্দারা এখন এই খুনের পেছনে একটি উদ্দেশ্য খুঁজছেন, কারণ ড্রয়ের একটি খামে টাকা ছিল। পুলিশ ভাবছিল যদি ডাকাতি হতো তাহলে ড্রয়ারে কেন টাকা আছে। ডিটেকটিভ ডাফ ভাবেন যে হয়তো ডাকাতি করার চেষ্টা করা হয়, কিন্তু খুনি জুলিসার হাত বাঁধার চেষ্টা করে ব্যর্থ হয় এবং জুলিসা চিৎকার করে বলে খুনি ডাকাতি করতে পারে না। অভিযুক্ত ব্যক্তিকে কেউ দেখেনি, কিন্তু একজন আছে যে দেখতে পারে, সে হল সিসি ক্যামেরা। প্রত্যেক ফ্লোরে পৃথক পৃথক ক্যামেরা নেই, সুতরাং খুব বেশি ভিডিও ফুটেজও ছিল না দেখার জন্য, কিন্তু নিচতলার গল্প একটু আলাদা ছিল। নিচতলার দুটি ক্যামেরার সমস্ত ফ্লোর দেখা যায়। কোন প্রত্যক্ষদর্শী ছাড়া শুধুমাত্র সিসি ক্যামেরার ভিডিও দেখে একজন খুনিকে বের করা খড়ের গাদা থেকে একটি সুই খুঁজে বের করার মতো। কিন্তু পুলিশের কাছে এই একই ঘটনার আরেকজন শিকারের খোঁজ ছিল, যে ঠিক একই রকম একটি আক্রমণ থেকে রক্ষা পায়, আর তার নাম হচ্ছে লেফলা ট্রিশা। লেফলা ট্রিশা একটি মাসাজ ব্যবসা চালাত। তিনি শহর থেকে শহরে ঘুরে বেড়াত এবং নিজের ব্যবসার বিজ্ঞাপন প্রচার করত। মানুষজন তার বিজ্ঞাপন দেখত এবং সে যে হোটেলে থাকত সেখানে যেত। April 10 একজন ট্রিশার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল, কিন্তু মাসাজ নেওয়া মূল উদ্দেশ্য ছিল না। হোটেলে গিয়ে খুনি ট্রিশার কপালে বন্দুক ধরে এবং তাকে একটা সাদা প্লাস্টিকের তার দিয়ে বাঁধার চেষ্টা করে। সে সময় খুনি সে তারে নিজের ফিঙ্গারপ্রিন্ট ছেড়ে যায়, কিন্তু সে ফিঙ্গারপ্রিন্ট কারোর সাথে ম্যাচ হয় না, কারণ সে আগে কখনো গ্রেফতার হয়নি। তদন্ত কর্মকর্তারা সে ফিঙ্গারপ্রিন্ট রেখে দেয়। ট্রিশা তার খুনির সম্পর্কে বর্ণনা দেয় যে সে একজন ফর্সা লম্বা ছেলে ছিল, দেখে কলেজ পড়ুয়া মনে হত। সে কালো লেদার জ্যাকেট পরেছিল, আর এই সূত্র ধরে পুলিশ ওয়েস্টেন হোটেলে সে ভিডিও ফুটেজ বের করে যেদিন ট্রিশা ওখানে ছিল। সে ভিডিওটি ট্রিশাকে দেখানো হয়। ভিডিওতে হোটেলে মাঝরাতে 12:16 একজনকে প্রবেশ করতে দেখা যায়। তার উচ্চতা ছিল 6'3", তার মাথায় একটা ক্যাপ ছিল, পরনে ছিল লেদারের জ্যাকেট এবং জিন্স। সেটা দেখে ত্রিশা বলে খুব সম্ভবত এটাই সেই ছেলে, কিন্তু ফুটেজ খোলা হওয়ায় ত্রিশা নিশ্চিতভাবে বলতে পারে না। এরপর সেই হোটেলের লিফটের ফুটেজ দেখানো হয়, সেখানে গিয়ে সে খুনি ত্রিশার রুমে যায় এবং প্রায় 25 মিনিট পর বের হয়ে আসে। সেই ফুটেজ দেখেও ত্রিশা নিশ্চিত করে বলতে পারে না। সে বারবারই বলে দেখতে এমনই ছিল, কিন্তু ফুটেজ খোলা হওয়ায় সে ভালো করে বুঝতে পারছে না। এরপর থেকে হোটেলের বাইরে যাওয়ার যে লবি, সেখানকার ফুটেজ দেখানো হয়। সেই ফুটেজে খুনিকে খুব শান্ত মনে হয়, তাকে দেখে কোনোভাবে বোঝা যায় না সে কি করে এসেছে হোটেলের ভেতরে, কিন্তু লবির ফুটেজ দেখে ত্রিশা নিশ্চিত করে এটাই সেই ছেলে। এই প্রথম বোস্টন পুলিশের কাছে একটা শক্ত প্রমাণ এল, যেটা জের ধরে তারা খুনি পর্যন্ত পৌঁছতে পারে। এদিকে এদিকে জুলিসার মা জীবনের সবচেয়ে বিভীষিকাময় সময় কাটাচ্ছিল। নিজের মেয়ে লাশ শনাক্ত করার চেয়ে খারাপ সময় একটা মায়ের জীবনে আর হয়তো আসে না। তাকে যখন তার মেয়ের লাশের কাছে নিয়ে যাওয়া হয়, সে চিৎকার করে কাঁদতে থাকে। তদন্তকারী অফিসার তাকে আশ্বাস দেয় সেই খুনিকে খুঁজে বের করবে এবং যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করবে। যত সময় যাচ্ছে জুলিসার মৃত্যুর খবর পত্র পত্রিকায় ছড়িয়ে যায়, মিডিয়াতে খুব সাড়া জাগিয়ে দেয় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। একদিন হঠাৎ ডিটেকটিভ ডাবের কাছে একটা অনাকাঙ্ক্ষিত ফোন আসে। জুলিসের বেত সালিম নামে একজন বন্ধু ফোনটা করেছিল ডাব তার সাথে দেখা করার কথা বলে। দেখা করার পর বেত জানায় সেদিন জুলিসা তাকে তার মেসেজ অ্যাপয়েন্টমেন্টের কথা জানায় এবং কাজ শেষ হলে জুলিসা তাকে সবসময় একটা টেক্সট করে যে সে ঠিক আছে, কিন্তু সেদিন কোন টেক্সট সে করেনি। বেত এটাও জানায় যে এই লোকটার সাথে তার শেষ অ্যাপয়েন্টমেন্ট ছিল, তার নাম ছিল অ্যান্ডি, এবং পুলিশের কাছে সেই অ্যান্ডির মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেসও ছিল যেটা এই মামলার মোড় ঘুরিয়ে দেবে। ডাব সে অ্যান্ডির ফোন আর ইমেল রেকর্ড বের করা শুরু করে এবং সে খুব অদ্ভুত কিছু তথ্য পায়। অ্যান্ডি সেই ইমেলটা ঠিক জুলিসা খুন হওয়ার আগের দিন রাতে খোলা হয়েছিল এবং কেবলমাত্র দুদিনই ব্যবহার করা হয়েছিল। এটা থেকে পুলিশ বুঝতেই পারে যে খুনি খুব ঠান্ডা মাথায় এই খুনের পরিকল্পনা করেছে। ডিটেকটিভ জুলিসার হোটেল এবং ত্রিশার হোটেলের ফুটেজগুলো মিলিয়ে দেখে তারা দুই জায়গায় সেই 6 ফিট 3 ইঞ্চির ছেলেটিকে দেখতে পায় এবং একরকম নিশ্চিত হয়ে যায় যে এটাই অ্যান্ডি। এবং ফুটেজের সময় অনুযায়ী খুনি জুলিসার খুনের কিছুক্ষণ আগেই হোটেলে প্রবেশ করে আর খুনের ঠিক পরেই বেরিয়ে যায়, কিন্তু কোন ফুটেজ পরিষ্কার ছিল না আর খুনির মাথায় টুপি থাকায় পুলিশ চেহারাও ঠিকভাবে শনাক্ত করতে পারছিল না। ডিটেকটিভ ডাব এরপর হোটেলের আশেপাশে শপিং মলের সিসিটিভি ফুটেজ চেক করে দেখে। সেখানে সে একই রকম দেখতে একটা লোককে হেঁটে যেতে দেখে। পার্থক্য শুধু এতটুকু যে তার মাথায় সে টুপিটা ছিল, কিন্তু সেখানেও তার চেহারা ঠিকমতো বোঝা যাচ্ছিল না। ডাব শপিং মলের আরেকটা সিসিটিভি চেক করার সময় সেই লোকটাকে সিঁড়ি দিয়ে হেঁটে যেতে দেখে এবং কথাই আছে পাপ বাপকেও ছাড়ে না। সেজন্যই হয়তো সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার সময় ক্যামেরার দিকে সে তাকিয়েছিল আর তখনই ডাব তার চেহারা দেখে ফেলে। ডাব সেই ফুটেজ ত্রিশাকেও দেখায় এবং ত্রিশা নিশ্চিত করে এটাই সেই খুনি। পরের দিন পুলিশ সিদ্ধান্ত নেয় মিডিয়াকে ব্যবহার করে সেই খুনিকে খুঁজে বের করে। তারা সেই ফুটেজগুলো মিডিয়াতে সম্প্রচার করে দেয়। এরপর পুলিশের কাছে প্রচুর ফোন কল আসতে থাকে। পুলিশ সবগুলো ইনফরমেশন ফাইল বন্দি করতে শুরু করে। এরপর পুলিশের কাছে এমন একটা ফোন আসে যেটার জন্য তারা অপেক্ষা করেছিল। পুলিশ জানতে পারে 40 বছর বয়সী অ্যান্ড্রু ম্যাকম্যাস্টার নামে একজন আছে যাকে পুলিশ খুঁজছিল একটা ট্রাফিক আইন অমান্য করার কেসে। পুলিশ নিশ্চিত হয় এই সে অ্যান্ডি যাকে পুলিশ খুঁজছে। পুলিশ তাকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু পুলিশ তাকে খুঁজে বের করার আগেই এই চাঞ্চল্যকর হত্যা মামলা একটা নাটকীয় মোড় নেয়। জুলিসা ব্রিজম্যানের বীভৎস হত্যার 3 দিন পর বস্টন পুলিশ ডিপার্টমেন্ট একজন সন্দেহভাজন পেয়ে যায় যার নাম অ্যান্ড্রু ম্যাকম্যাস্টার। বস্টন পুলিশ ডিপার্টমেন্টের ফর্মার হোমিসাইড ইউনিট কমান্ডার রবার্ট মার্নার বলেন যে অ্যান্ড্রু ম্যাকম্যাস্টারকে প্রাথমিকভাবে অ্যান্ডিএম হিসেবে সন্দেহ করা হচ্ছে। সে যেন আবার কোন খুন না করে বসে তাই গোয়েন্দারা তার বাসায় যায় তাকে আটক করার জন্য, কিন্তু সেখানে তারা অ্যান্ড্রু ম্যাকম্যাস্টারকে পায় না। হতে পারে হয়তো অ্যান্ড্রু বুঝতে পেরেছিল পুলিশ তার পিছনে লেগেছে তাই সে শহর ছেড়ে পালিয়েছে। এমন সময় বস্টন পুলিশ রোড আইল্যান্ড পুলিশের কাছ থেকে তথ্য পায় যে তাদের ওখানে সম্প্রতি একই ঘটনা ঘটে। এবারের ভুক্তভোগী একজন 26 বছর বয়সী মাসাজ থেরাপিস্ট সিনথিয়া মেলটন, যে ছুটি কাটাচ্ছিল বস্টন থেকে 70 মাইল দূরে হোটেল ওয়ারউইকে। সিনথিয়া জানায় যে একজন আগ্রহী ব্যক্তি থেরাপির জন্য সিনথিয়ার হোটেলের রুমে আসতে রাজি হয় এবং হোটেলে আসতে সিনথিয়া দরজা খুলতেই ওই ব্যক্তি তার উপর বন্দুক তাক করে। কিন্তু সৌভাগ্যবশত সিনথিয়ার স্বামী ক্রেইগ পাশের ঘরে ছিল। সিনথিয়া চিৎকার শুনে ক্রেইগ চলে আসলে খুনি আর ডাকাতি করতে পারে না এবং তাদের দুজনের উপরে বন্দুক তাক করে, তবে কাউকে গুলি না করে সেখান থেকে পালিয়ে যায়। বোস্টন পুলিশ সদ্য আক্রমণ সংক্রান্ত হোটেলের সিসি ক্যামেরার ভিডিও পর্যবেক্ষণ করেন এবং ভিডিওতে তারা ওই ব্যক্তিকেই দেখতে পায় যাকে পূর্বের 3 খুনের ঘটনাস্থলে দেখা গিয়েছিল। পুলিশ এটা ভেবে অবাক হয় যে খুনির ছবি পুরো গণমাধ্যমে ছড়ানোর পরেও খুনি আবার সেই একই পদ্ধতি অবলম্বন করেছে খুনের জন্য। 6 দিনে 3টি হামলার পর বোস্টন পুলিশ বুঝতে পারে যে তাদের আশেপাশে একজন সিরিয়াল কিলার ঘোরাফেরা করছে যে কোনোভাবেই থামবার নয়। জুলিসা ব্রিজম্যানের হত্যার 4 দিন পর বোস্টন পুলিশের একটি পাহারাদার গাড়ি অ্যান্ড্রু ম্যাকম্যাস্টারের গাড়ি দেখতে পায়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যায়, কিন্তু তারপর যা হয় পুলিশ তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। পুলিশ ক্যামেরায় যে ব্যক্তিকে শনাক্ত করেন তার তুলনায় অ্যান্ড্রু চিকন ও খাটো ছিল এবং তার চুল বাদামি ছিল। এবং জুলিসের খুনের সময় অ্যান্ড্রু অন্য জায়গায় থাকার শক্ত প্রমাণ দিতে সক্ষম হয়। অ্যান্ড্রুকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, খুনের সময় অ্যান্ড্রু তার বন্ধুদের সাথে শহরের বাইরে চায়ের আড্ডায় ছিল। তার কথনের সত্যতা প্রমাণের পর পুলিশ অনেক হতাশ হয়ে পড়ে, কারণ এত বেশি সাদৃশ্য থাকায় পুলিশ ভেবেছিল যে এই সেই খুনি, কিন্তু তদন্তের পর প্রমাণিত হয় যে সে কোনোভাবেই কোনো ডাকাতির সাথে সম্পৃক্ত ছিল না। সে সম্পূর্ণ নির্দোষ এবং তাকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ যখন ভেবেছিল তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তখনই জুলিসার জিমেইল রেকর্ড চলে আসে, অ্যান্ডি এম এর মেইল সহ, যেখানে সর্বশেষ জুলিসার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল। পুলিশ অ্যান্ডি এম এর মেইলের আইপি অ্যাড্রেস ট্র্যাক করার জন্য চেষ্টা করে এবং তারপর তারা একটা ঠিকানা পায় এবং এই কঠোর পরিশ্রম শেষ পর্যন্ত কাজে দেয়। তারা একটি ঠিকানা পায় যা বোস্টন থেকে 10 মাইল দূরের একটি শহরতলি। উক্ত ঠিকানার বাসিন্দার নাম হচ্ছে ফিলিপ মার্কফ। ফিলিপ মার্কফ বস্টন ইউনিভার্সিটির একজন দ্বিতীয় বর্ষের মেডিকেল স্টুডেন্ট। গোয়েন্দার মেডিকেল স্কুলে গিয়ে একটি আর্টিকেলে ফিলিপের একটি ছবি পায়। পুলিশের কাছে এখন একজন নতুন প্রধান সন্দেহভাজন আছে, কিন্তু কোনোভাবে তাকে খুনি হিসেবে মনে হচ্ছে না। তার বাবা একজন ডেন্টিস্ট ছিলেন এবং আগে তার কোন রকমের অপরাধ রেকর্ড ছিল না। মোটামুটি সুখী এবং সমৃদ্ধশালী জীবনধারা, একাডেমিক ফলাফল অনেক অসাধারণ, সমাজে অনেক ভালো একটা পরিচয় আছে তার। সব মিলিয়ে ফিলিপ মার্কফই সম্ভাব্য খুনি ভাবতে পুলিশের অনেক দ্বিধা হচ্ছিল। পুলিশ ফিলিপের উপর 24 ঘন্টা নজরদারি করা শুরু করে। ফিলিপ তার হবু স্ত্রীর সঙ্গে থাকে, তারা যেখানে যায় পুলিশ তাদের পিছু নেয়। কিন্তু নজরদারির সাথে ফিলিপের আঙুলের ছাপ সংগ্রহ করাও পুলিশের জন্য অনেক প্রয়োজন, যাতে পুলিশ আঙুলের ছাপ খুনির আঙুলের ছাপের সাথে মিলিয়ে দেখতে পারে। ফিলিপ বিজিএস নামের একটি সুপার শপে যায়। সেখানে সে তার হাত দিয়ে স্পর্শ করেছে এমন কিছু সামগ্রী পুলিশ সংগ্রহ করে। তাছাড়া পুলিশ শপিং মলের সিসি ক্যামেরার ভিডিও সংগ্রহ করে। তারপর ফিলিপের স্পর্শ করা সামগ্রীকে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয় আঙুলের ছাপ নির্ধারণ করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো আঙুলের ছাপই কাজে লাগানোর মতো ছিল না। এই মুহূর্তে পুলিশের একটি শক্ত প্রমাণ দরকার, যাতে পুনরায় কোনো হামলা হবার আগে তাকে গ্রেফতার করতে পারে। 20 এপ্রিল 2009 বস্টন ম্যারাথনের দিন সকাল 10:30 যখন দৌড় প্রতিযোগিতা শুরু হয়, তখন পুলিশ ভুক্তভোগী সিনথিয়া মেলটন এবং তার স্বামীকে বেশ কিছু ছবি দেখায় খুনিকে শনাক্ত করার জন্য। তারা দুজনেই ফিলিপ মার্কফের ছবিতে কিছুক্ষণের জন্য তাকিয়ে থাকলেও কেউ শতভাগ নিশ্চিতভাবে শনাক্ত করতে পারে না। বেলা 2টার সময় পুলিশ দেখতে পায় ফিলিপ এবং তার হবু স্ত্রী তাদের গাড়িতে সুটকেস ভরে শহরের বাইরে দিকে যাচ্ছিল। পুলিশ তাদের কোনো প্রমাণ না থাকায় গ্রেফতার করতে পারে না, কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে ফিলিপ বলে খুনের সময় সে ম্যারিয়ট হোটেলে ছিল। রোড আইল্যান্ডের হোটেল কিংবা ওয়েস্টিন হোটেলে যাননি এবং এসব হত্যাকাণ্ড সম্পর্কে কোনো খবরও সে জানে না। কোনো প্রমাণ না পাওয়ায় পুলিশকে জিজ্ঞাসাবাদ থামাতে হয় এবং ফিলিপকে ছাড়তে হয়। তারপর সেখানে ট্রিশা লেফলারকে একই ছবিগুলো দেখানো হয় যেগুলো সিনথিয়াকে দেখানো হয়েছিল, এবং ট্রিশা লেফলার ছবিগুলো দেখে ফিলিপের ছবি দেখে বলেন এই সেই ব্যক্তি যে তাকে হত্যা করতে চেয়েছিল। একই চুল, একই রকম চোখ দেখে ট্রিশার বিন্দুমাত্র সন্দেহ থাকে না যে এই সেই ব্যক্তি। ট্রিশা জবানবন্দির পর পুলিশ যত দ্রুত সম্ভব ফিলিপকে গ্রেফতার করে। ফিলিপের বাড়ি সার্চ করে তার জুতো থেকে রক্তের অস্তিত্ব পাওয়া যায়, যা জুলিসার রক্তের সাথে মিলে যায়। ফিলিপের ল্যাপটপের আইপি এবং জুলিসা এবং সিনথিয়াকে পাঠানো শেষ অ্যাপয়েন্টমেন্টের মেইলের আইপির সাথে মিলে যায়। তার বাড়ি থেকে একটি ব্যাগ পাওয়া যায় যেটিতে বেশ কিছু স্কচ টেপ, সাদা প্লাস্টিকের বাঁধার জিপার যা দিয়ে জুলিসাকে বাঁধা হয়েছিল। তাছাড়া একটি বইও পাওয়া যায় যেটার ভেতরের পাতাগুলো বন্দুকের শেপে কেটে সেই বইয়ের ভেতর বন্দুক লুকিয়ে রাখা ছিল। জুলিসা ব্রিসবেনের ম্যাসাজের বিজ্ঞাপন দেখে ফিলিপ মার্কফ 14 এপ্রিল 2009 একটি অ্যাপয়েন্টমেন্ট নেয় এবং সেদিন সকাল 10টার সময় ফিলিপ হোটেল ম্যারিয়েটে জুলিসার রুমে গেলে দরজা খুলতেই ফিলিপ বন্দুক বের করে জুলিসাকে বাঁধা দেওয়ার চেষ্টা করে। তখন জুলিসা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে ফিলিপ তার বন্দুক দিয়ে জুলিসাকে বারবার আঘাত করে এবং পরবর্তীতে গুলি করে হত্যা করে। কিন্তু ফিলিপের কাছে কোনো স্বীকারোক্তি না পাওয়ায় পুলিশ তার এসব হত্যাকাণ্ডের কোনো কারণ জানতে পারে না। কিন্তু এতটুকু বুঝতে পারে যে কারণ আর যাই হোক, ডাকাতি না, ফিলিপের উদ্দেশ্য টাকা ছিল না। তাকে অনেকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু কোনোভাবেই ফিলিপ তার মুখ খোলে না। ফিলিপের হবু স্ত্রী এসবের কিছুই জানত না, এমনকি তাদের বাসা থেকে উদ্ধার করা প্রমাণ সম্পর্কে কোনো ধারণা ছিল না তার। তবে ধারণা করেন ফিলিপের মানসিকতা বিকৃত ছিল। এ ধরনের খুন করে এক ধরনের রোমাঞ্চ অনুভব করত সে, মানসিকভাবে সে অসুস্থ ছিল। এটার প্রমাণ আরো পরিষ্কারভাবে পাওয়া যায় যখন গ্রেফতারের 1 বছরের মাথায় ফিলিপ জেলখানার ভেতরে আত্মহত্যা করে। এই ঘটনার কারণ আর কোনোদিন জানা গেল না। তবে কারণ যাই থাকুক না কেন, একটা অসুস্থ মানসিকতার মানুষের জন্য ঝরে গেছে জুডিসা ব্রিসবেনের মতো একটা সংগ্রামী মানুষের জীবন। এতক্ষণ ধরে শুনছিলেন কুয়াশা এক্সপ্রেসের সত্য ঘটনা দ্য মার্ডার অফ জুডিসা ব্রিসবেন। আর এখন সময় হয়ে গেছে কুয়াশার দ্বিতীয় গল্পে যাবার। আজকের কুয়াশার গল্পটি লিখেছেন জ্যাসিয়া বিনতে শামিম, গল্পের নাম রাতের পর। এখন শুনবেন গল্পের প্রথম পর্ব। আর আপনার সঙ্গে আছে আমি আরজে শর্মিন, আর আপনি শুনছেন কুয়াশা। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়।
এই যে শুনতে পাচ্ছেন, হ্যাঁ আপনাকেই বলছি, এক্সকিউজ মি, একটু শুনবেন? কোথায় যাচ্ছেন? আরে একটু শুনে যান, এই যে এই যে। আজও আবার একই স্বপ্ন? টানা তিন দিন একই স্বপ্ন দেখার মানে কি? আর মেয়েটাই ভাগে, ওই কেন বারবার আসে আমার স্বপ্নে? কিছুই বুঝতে পারছি না। ওকে কি আমি চিনি? ওর চেহারাটাও তো ঠিক মতো দেখা যায় না, পুরো মুখটা এলোমেলো চুল দিয়ে ঢেকে রাখা। আচ্ছা থাক, আমি মনে হয় এটা নিয়ে একটু বেশিই ভাবছি। মানুষ তো কত রকম স্বপ্নই দেখে, কিন্তু কিন্তু বেলিফুলের গান আসছে কোথা থেকে? আশেপাশে কি কোনো বেলিফুলের গাছ আছে?
কিরে বাবা, তুই আজ ফিরতে এত দেরি করলি কেন?
কিছু কাজ ছিল মা।
ফোন করে তো একটু জানাতে পারতি।
কাজ করতে করতে কখন যে এত রাত হয়ে গেছে বুঝতেই পারিনি।
আচ্ছা তুই ফ্রেশ হও, রাতের খাবার এক্ষুনি খাবি নাকি একটু পরে দিব?
একটু পর দাও, আমি কিছুক্ষণ রেস্ট নিব।
আচ্ছা না খেয়ে কিন্তু ঘুমাতে যাস নে।
ঠিক আছে মা। আপনি কে? আপনি বারবার কেন আসেন আমার কাছে? কি চান আপনি? কথা বলছেন না কেন? ধুর, আবার সেই একই স্বপ্ন। আমার রাতের ঘুমটাই হারাম, আর ভাল লাগে না। কাল খুব জরুরি একটা মিটিং, কি করব কিছুই বুঝতে পারছি না।
রুদ্র, দেশের নাম করা একটা ক্লোদিং ব্র্যান্ডের ম্যানেজার, মানুষ হিসেবে খুব সাদা সিধে একজন। রুদ্র সবসময় চিন্তা তার কাজ নিয়ে, সবসময় নিজের অফিস আর কাজকে প্রাধান্য দেয় রুদ্র। কাজের বাইরে যে একটা দুনিয়া আছে সেটা যেন সে জানেই না, কিন্তু গত এক সপ্তাহ থেকে এক অদ্ভুত স্বপ্ন দেখে সে প্রতি রাতে। প্রতি রাতে একই স্বপ্ন, একটা মেয়ে আসে সেই স্বপ্নে। মেয়েটার মুখ দেখা যায় না কখনোই, শুধু সামনে দিয়ে হেঁটে যেতে দেখা যায়। প্রথম প্রথম রুদ্র ভালো লাগত না, কিন্তু আস্তে আস্তে ও কিছুটা কৌতূহলী হয়ে পড়ে। স্বপ্নে দেখা মেয়েটার প্রতি একটা টান অনুভব করতে শুরু করে। প্রতি রাতে একই স্বপ্ন, অদ্ভুত না?
May I come in, sir?
Yes, come in. Sit down. নাম কি আপনার?
অদিতি।
আমাদের কোম্পানিটার রেপুটেশন অনেক ভালো, তো আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমরা আপনাকেই কেন চুজ করব?
মানে maybe because I think I can represent your product better than others.
কিন্তু আপনি তো মডেল হিসেবে নিউকামার, তো
স্যার আমার কাছে কিছু ছবি আছে, আমি স্টুডিওতে তুলেছি মডেলিং ফটোজ, একটু দেখুন।
ওকে ঠিক আছে, আপনি এখন আসতে পারেন, সিলেক্ট হলে আপনাকে ফোন দিয়ে জানানো হবে।
ওকে।
কোত্থেকে যে চলে আসে এসব, ওয়েট এ সেকেন্ড, আমি কি মেয়েটাকে আগে কোথাও দেখেছি? এটাই তো সেই মেয়ে। এক্সকিউজ মি,
জি, আমাকে বলছেন?
হ্যাঁ, মানে আসলে আপনাকে প্রাইমারি ভাবে সিলেক্ট করছি, কিন্তু আপনার যেহেতু মডেলিং এর তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই আপনাকে কিছু ট্রেনিং নিতে হবে। সেটার অ্যারেঞ্জমেন্ট আমরাই করে দিব। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট।
আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তুই এই মেয়েটাকে তোদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরের জন্য সিলেক্ট করলি?
হ্যাঁ মা।
তুই তো তোর সব অফিসিয়াল ডিসিশন নেওয়ার আগে একবার হলে আমার সাজেশন নিয়ে নিস, আর এরকম একটা বড় ডিসিশন কারোর সাথে না ডিসকাস করে নিয়ে নিলি।
হুম, আমি জানি ও খুব বড় মডেল না, কিন্তু তারপরও ইউ নো শি হ্যাজ সামথিং। আচ্ছা মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি?
হ্যাঁ বল।
মা, তুমি স্বপ্নে যাকে দেখো বাস্তবে কি কখনো তাকে পাওয়া সম্ভব?
হ্যাঁ, আমি তো প্রায় তোকে নিয়ে স্বপ্ন দেখি, তোর বাবাকেও দেখি।
সেরকম স্বপ্ন না, একটু অদ্ভুত ধরনের স্বপ্ন।
কিরকম সেটা?
থাক বাদ দাও, তুমি বুঝবে না।
অদিতিকে দেখার পর থেকেই রুদ্র প্রতি রাতের সেই স্বপ্নটা আর দেখে না। হুট করে সেই মেয়েটি তার স্বপ্নে আসা বন্ধ করে দিয়েছে। রুদ্র মনে হতে থাকে সে যাকে স্বপ্নে দেখত সেই অদিতি। শুরুতে সে পুরোপুরি নিশ্চিত ছিল না, কিন্তু যত দিন যেতে থাকে ততই তার মনে হতে থাকে অদিতি সেই মেয়ে। আসলে কি সেই মেয়েটা অদিতি? রুদ্র কেন অদিতিকে স্বপ্নে দেখবে? আর অদিতির সাথে দেখা হওয়ার পর থেকে সে মেয়েটাকে নিয়ে রুদ্র স্বপ্ন দেখা কেন বন্ধ হয়ে যাবে? কি রহস্য লুকিয়ে আছে এর মাঝে?
মে আই কাম ইন স্যার?
শিওর। তারপর কেমন যাচ্ছে বলো?
খুবই ভালো, শুধু ডায়েট কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছে। চকলেট আমার অনেক ফেভারিট তো, আর সেটাই এখন খাওয়া নিষেধ।
বড় কিছু পাওয়ার জন্য তো একটু কষ্ট করতেই হয়।
সেটাও ঠিক।
তো আমরা ফার্স্ট ফটোশুট কবে করতে পারবো?
আই গেস উইদিন আ উইক আইল বি অল রেডি।
ওকে দেন, এক সপ্তাহ পরেই হোক তাহলে।
এক ঘন্টা হয়ে গেছে, এখনো আসছে না কেন? এগুলো কি রুদ্র ভাই?
দাঁড়াও দেখছি, ফোনও তো ধরছে না।
I'm here, I'm here. Hello.
Well, it's about time.
Sorry, but the good news is, I'm ready.
Can you start now?
হ্যাঁ, শুরু করো, আমি পাশের রুমে আছি।
রুদ্র, আই থিঙ্ক দেয়ার ইজ এ প্রবলেম।
কি প্রবলেম?
অদিতির ফটোশুট করলাম সেদিন, সবই ঠিক ছিল, কিন্তু ছবিগুলো ল্যাপটপে নেওয়ার পরে দেখলাম সেখানে অদিতি নেই।
মানে?
হ্যাঁ, আমিও খুব অবাক হয়েছি। মানে ছবিগুলোতে সবই ঠিক আছে, কিন্তু সেট, প্রপস, এভরিথিং ইজ দেয়ার, কিন্তু ছবিগুলোতে কোথাও অদিতি নেই।
কই দেখি?
এই যে।
হাউ ইজ দিস ইভেন পসিবল? দাঁড়াও, আমি অদিতিকে ফোন দিচ্ছি। ওর ফোন তো বন্ধ।
ফটোশুটের ছবিগুলোতে সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু অদিতির ছবি কোথাও নেই। যেন অদিতির কোনো ছবি কখনো তোলাই হয়নি, বা এই ছবির ফ্রেমে অদিতি ছিলই না, বা হতে পারে অদিতিকে ছাড়াই ছবি তোলা হয়েছে। অদিতির রহস্য ভেদ করা হবে, কিন্তু তার আগে একটু পেছনে ফিরে যেতে হবে। এখন যার কথা বলবো তার নাম মালবিকা সেন, বাংলাদেশের টপ মডেলদের একজন। ছোটবেলা থেকেই তার শখ ছিল বড় হয়ে সে নামী দামি মডেল হবে। মালবিকা দেখতে খুব সুন্দর ছিল, তার চেহারাটা দেখতে যে কারো মায়া ধরে যাবে। গায়ের রং উজ্জ্বল শ্যামলা, কিন্তু চেহারায় সে মায়া মায়া ভাবটা থাকায় ওকে দেখতে সবার থেকে আলাদা মনে হবে। নিজের স্বপ্ন পূরণের জন্য মালবিকাকে অনেক বাধা বিপত্তি পার হতে হয়েছে। মালবিকার পরিবারের সবার চিন্তাধারণা ছিল একটা বৃত্তের মধ্যে সীমাবদ্ধ, আর মালবিকার এই বৃত্তের বাইরে যাওয়ার ইচ্ছার কথা শুনে সবার মাথায় হাত, কিছুতেই এটা তারা হতে দেবে না। তাদের পরিবারে এই নিয়ম নেই, কিন্তু মালবিকা একদম ডিটারমাইন্ড, সে তার স্বপ্ন পূরণ করবেই। শুরুতে একে একে বাবা আর মাকে বোঝানোর চেষ্টা করেছে। মালবিকার মা নিতান্তই নিরীহ ধরনের একজন মহিলা, সে তার এই জীবনে স্বামীর কথার বাইরে আর কোথাও যায়নি। তার মেয়ে যখন তাকে বলে সে মডেল হতে চায়, তখন সে ভেবে পাচ্ছিল না তার মেয়ে এরকম একটা কথা কিভাবে বলতে পারে। মালবিকা তার বাবার কাছে যায়। তার বাবা পুরো কথা না শুনে এক কথায় বলে দেয় যে তার বংশে আজ পর্যন্ত কেউ এরকম দুঃসাহস করেনি। মডেলিং করা মানে তাদের বংশের নাম খারাপ করা। রাজশাহীতে থাকত মালবিকা, সেখানকার সবাই তার পরিবারকে এক নামে চেনে, অনেক সম্মান করে তাদের সেখানে। সবাই মালবিকার বিপক্ষে থাকলেও সে তার স্বপ্নকে মুছে যেতে দেয়নি। 5 বছর আগের কথা, এক শীতের রাতে মালবিকা তার বাড়ি থেকে পালায়, রাজশাহী থেকে পাড়ি জমায় ঢাকার উদ্দেশ্যে। অনেক লড়াই করে শেষ পর্যন্ত মালবিকা নিজেকে প্রমাণ করে দেখায়। সবাই এখন মালবিকাকে এক নামে চেনে, কিন্তু সেই যে বাড়ি ছেড়ে পালিয়েছিল মালবিকা, এখনো তার সাথে তার বাড়ির কেউ কোনো যোগাযোগ করেনি। মালবিকা নিজে অনেকবার বাসায় ফোন করেছে, কিন্তু মালবিকার কণ্ঠ শুনেই বারবার ফোন কেটে দিয়েছে ও পাশ থেকে। বাবা বলে দিয়েছে মালবিকা তার মেয়ে হতে পারে না। টপ মডেল হওয়ার স্বপ্ন তো পূরণ করেছিল মালবিকা সে, কিন্তু তারপর 1 বছর আগের ঘটনা।
ম্যাম, আপনার কালকে সকালে একটা মিটিং আছে, ঠিক সকাল 10টায়, এরপর 12টা থেকে শুট।
সকালে কিসের মিটিং?
সেই ক্লোদিং ব্র্যান্ডের সাথে, আপনাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাতে চায় তারা।
এত সকালে মিটিং করতে পারবো না, শেডিউল চেঞ্জ করো, সকাল 10টা থেকে শিফট করে দুপুর 12টায় নিয়ে আসো।
ম্যাম, তাহলে আপনার শুট?
উফ, ওদেরকে শুট পোস্টপন করতে বলো, কাল আমার জরুরি কিছু কাজ আছে, শুটের নেক্সট ডেট আমি কালকে জানিয়ে দেব।
ম্যাম, কিছু মনে করবেন না, এই নিয়ে এই শুটটা 2 বার পোস্টপন করা হয়েছে, আর একবার পোস্টপন করা হলে এতে আপনার ইমেজটা খারাপ করবে।
শোনো, বেশি বোঝা তোমার কাজ না, যা বলেছি তাই করো, তুমি এখন আসতে পারো।
ওকে ম্যাম।
হ্যালো, হ্যালো জয়, কোথায় তুমি? আমার ফোন ধরছিলে না কেন? তুমি কি আজ একটু আসবে? আমার তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে।
কি খেয়েছো তুমি?
আহা, তুমি আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? আচ্ছা, তুমি এখন এত বদলে গেছো কেন বলো তো? তোমাকে আর আগের মতো লাগে না। হ্যালো, শুনছো?
প্রতিদিন তোমার এসব করতেই হবে, কি পাও এই ড্রাগস এর মধ্যে? এখন এগুলো একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না তোমার?
কি বলছো এসব, কি শুরু করলে বলো তো? আচ্ছা বাদ দাও, আজ আসবে নাকি সেটা বলো।
আজ পারবো না, আমার কিছু কাজ আছে।
আচ্ছা ঠিক আছে, আজ এসো না তাহলে। কাল আমি তোমার জন্য কালকের পুরো দিনটা ফ্রি রেখেছি, শুধু দুপুরে একটা মিটিং আছে, তুমি বললে সেটাও না হয় ক্যান্সেল করে দেব।
কোনো দরকার নেই, নিজের ক্যারিয়ার নিয়ে যাচ্ছে তাই করে বেড়াচ্ছ, একটু কেয়ারফুল হতে শিখো। কাল দেখা হবে, এখন রাখছি।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, উই আর সো গ্ল্যাড দ্যাট ইউ হ্যাভ এগ্রিড টু ওয়ার্ক উইথ আস অ্যাজ আওয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
মাই প্লেজার। আচ্ছা মিস্টার রুদ্র, রাইট?
ইয়েস।
এখানে আশেপাশে কোনো ভালো কফি শপ কি আছে?
পাশে একটা ক্যাফে আছে, ওদের লাটেটা অসাধারণ। ইফ ইউ ওয়ান্ট, আমি সেখান থেকে কফি অর্ডার করে এখানে আনাতে পারি, আমাদের লাউঞ্জটা খুব সুন্দর।
ওয়াও, দ্যাট উইল বি গ্রেট, ইউ ক্যান জয়েন উইথ মি ইফ ইউ ওয়ান্ট।
শিওর, আমি কফি অর্ডার দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে।
আরে, অর্ডার কখন দিলেন?
ফোন থেকে টেক্সট করে দিয়েছি।
নাইস, আপনাদের লাউঞ্জটা কিন্তু আসলেই খুব সুন্দর, 12 তলার উপর থেকে এই ভিউটা দেখতে না আমার খুব ভালো লাগছে।
বলেছিলাম
আপনারা এই ডিলে এত ফ্লেক্সিবিলিটি দেবেন সেটা ভাবতে পারিনি।
অ্যাকচুয়ালি উই ওয়ার ইগার টু ওয়ার্ক উইথ ইউ। এই যে কফি চলে এসেছে।
ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি এখানে স্মোক করতে পারি?
অবশ্যই।
আসলে শুধু কফি খেতে ভালো লাগে না,
আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল।
বলুন না।
আপনাকে আমি এর আগে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে।
আমাকে? আপনার কাছ থেকে এরকম একটা প্রশ্ন একটু আনইউজুয়াল লাগছে। আমি তো আসলে কোনো মিডিয়া পার্সন না।
না, টিভিতে দেখেছি বলে মনে হচ্ছে না, বাইরে কোথাও ঠিক মনে পড়ছে না।
তাহলে ঠিক বলতে পারছি না, তবে আমি ঘুরতে খুব পছন্দ করি, সময় পেলেই এদিক সেদিক থেকে ঘুরে আসি।
আচ্ছা, আমি উঠি তাহলে আজ। থ্যাঙ্কস ফর দ্য কফি।
ইউর ওয়েলকাম।
কেন ডেকেছ?
কেন ডেকেছি মানে এভাবে বলছো কেন? আগে তো তোমার এত কাজ থাকতো না, এখন হঠাৎ কিভাবে এত ব্যস্ত হয়ে গেলে? আর আগে কাজ থাকলেও সেটা তো কখনো আমাদের সম্পর্কের মাঝে আসেনি।
আমার এখন এসব আর ভালো লাগছে না।
বলতে চাইছো আমাকে আর ভালো লাগছে না?
সেটা কখন বললাম আমি? তুমি সব কথার মধ্যে প্যাচ কেন ধরো বলো তো?
ধরো, তুমি না আর আগের মতো নেই, এখন আর আমার সাথে দেখাও করতে আসো না, আসলেও কেমন যেন অনেক তাড়াহুড়ো করো। আমি তো সবসময় তোমাকে আমার সামনে দেখতে চাই, আমার কাছে রাখতে চাই।
তুমি নেশার ঘোরে এসব কথা বলছো।
আজকাল আমাকে নিয়ে তোমার এত কমপ্লেন কেন?
তুমি কি ব্র্যান্ড অ্যাম্বাসেডারের সেই ডিলটা সাইন করেছো?
হুম, আজকে না মিটিং ছিল।
দেখো, তোমাকে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, আই কেয়ার অ্যাবাউট ইউ, আর এই জন্যই তো এসব বলি আমি তোমাকে। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? আচ্ছা শোনো, আগামী শুক্রবার আমার নতুন অ্যালবামের লঞ্চিং, তুমি আসবে তো?
আসবো না মানে? অবশ্যই আসবো।
সেদিন তোমার কোনো শুট নেই তো?
আছে মনে হয়, থাকলেও বা কি, তোমার জন্য বাকি সব ক্যান্সেল।
এই অ্যালবাম লঞ্চিংটা নিয়ে আমি খুব টেন্স, দ্বিতীয় অ্যালবাম এটা আমার।
তোমার প্রথম অ্যালবাম তো খুবই ভালো ছিল।
হ্যাঁ তা ছিল, কিন্তু এবার ভালো মিডিয়া কভারেজ পাবো বলে মনে হচ্ছে না। পাবলিসিটি দরকার, গান যত ভালো বা খারাপই হোক না কেন, পাবলিসিটি পেলে সব হিট।
ওসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি আছি না।
ইয়েস, ইউ আর মাই কুইন।
এই লাইট নিভিয়ে দিলে কেন?
Could you be loved and you be loved, say something.
আরে, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? আমাদের মিটিং তো প্রায় আধ ঘন্টা আগেই শেষ হয়েছে।
হ্যাঁ, আসলে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, অ্যাপে একটা কার কল করেছি কিন্তু এখনো আসছে না।
আপনি চাইলে আমি আপনাকে লিফট দিতে পারি।
আপনি কি উত্তরার দিকে থাকেন?
না, আমার বাসা ধানমন্ডি।
তাহলে তো একদমই উল্টো দিক, আপনি শুধু শুধু এত কষ্ট করে কেন এত দূর যাবেন? আমি কিছুক্ষণের মধ্যেই গাড়ি পেয়ে যাব।
আমার মনে হয় না আজ খুব সহজে গাড়ি পাবেন, এরকম ওয়েদারে গাড়ি পাওয়া অনেক টাফ, বৃষ্টির সময় ওদের ডিমান্ড অনেক বেশি থাকে। আপনি প্লিজ হেজিটেন্ট ফিল করবেন না, আমার এমনিতেও উত্তরের দিকে ওইদিকে একটু কাজ আছে, অনেকদিন যাব করে যাওয়া হচ্ছে না, আজ একেবারেই সেই কাজটা সেরে ফেলব।
ও আচ্ছা, ঠিক আছে। আবার বৃষ্টি নামবে মনে হচ্ছে?
হ্যাঁ, ঢাকা শহরে বৃষ্টি মানেই ঝামেলা, প্রচন্ড ট্রাফিকের মধ্যে পড়তে হয়।
আপনার বৃষ্টি ভালো লাগে না?
ভালো লাগে, কিন্তু আসলে এখন তো কাজের মধ্যে এসব নিয়ে ভাবার সময় হয় না। এই যা, বলতে না বলতেই বৃষ্টি শুরু।
অনেক দিন পর এরকম ঝুম বৃষ্টি হচ্ছে, চা খাবেন আপনি?
খাওয়া যায়, কোন রেস্টুরেন্টের পাশে থামবো?
না, রেস্টুরেন্টে চা খাবো না, আপনি বরং একটু সামনে গিয়ে বাই গাড়িটা পার্ক করেন।
কিন্তু এখানে তো কিছু নেই।
আচ্ছা, আপনার বৃষ্টিতে ভিজলে সমস্যা আছে?
না তো, কেন?
ওই যে সামনে যে টংটা দেখতে পাচ্ছেন না, আমরা ওখানে গিয়ে চা খাবো।
কিন্তু ওখানে তো মাথার উপর কোনো ছাদ নেই।
বৃষ্টিতে ভিজে ভিজেই চা খাবো, আপনি চাইলে আসুন নাইলে এখানে বসে থাকুন, আমি গেলাম। মামা এক কাপ চা দিন তো। ও মা, আপনি দেখি চলে এলেন।
গাড়িতে একা একা বসে থাকতে ভালো লাগে? মামা আমার জন্য এক কাপ বানাও। আপনি কি এরকম প্রায় করেন?
না, সবসময় তো আর ইচ্ছে হয় না, আজ হঠাৎ করে খুব ইচ্ছে করলো, তাই কিছু মনে করবেন না, আমার মাথায় একটু সমস্যা আছে তো। এই যে আপনার চা।
বৃষ্টিতে চা খাবো কিভাবে?
বৃষ্টিতে ভিজে ভিজেই চা খেতে হয়, বৃষ্টির স্বচ্ছ পানি চায়ের সাথে মিলে দারুণ একটা টেস্ট।
তুই এরকম ঠান্ডা বাঁধালে কিভাবে বলতো?
বৃষ্টিতে ভিজেছিলাম।
বৃষ্টিতে ভিজতে গেলে কেন বলতো?
গাড়ি রাস্তায় পার্ক করা ছিল, গাড়িতে উঠতে গিয়ে একটু ভিজেছি, এই তো। হ্যালো,
কি মিস্টার রুদ্র, একটু বৃষ্টিতে ভিজেই ঠান্ডা লাগে গেল?
ও মালবিকা, আপনি? না, তেমন ঠান্ডা লাগেনি।
কাশি শুনে তো মনে হচ্ছে না। I'm really sorry.
না না, সরি হবার কিছু নেই। I enjoyed it. It was worth it.
Good to know. Take medicines and get well soon.
জি, থ্যাংক ইউ।
জয় একজন উঠতি গায়ক। জয়ের গানের গলা ভালো, প্রতিভা আছে তার মধ্যে, কিন্তু আজকাল টাকা ছাড়া পাবলিসিটি হয় না। জয় তেমন সামর্থ্য নেই যে সে তার মিউজিক অ্যালবামের পেছনে হাজার হাজার টাকা উড়াবে, কিন্তু এই সমস্যা থেকে বের হওয়ার পথ সে খুঁজে নিয়েছে। মালবিকা। এক সন্ধ্যায় বনানীর একটা রেস্টুরেন্টে জয়ের গান শুনে মুগ্ধ হয়ে গিয়েছিল মালবিকা। তখন সে টপ মডেলদের একজন না হলেও বেশ পরিচিতি পেয়েছিল, আশেপাশে সবাই তাকে চিনত। পারফরমেন্স শেষে মালবিকা নিজেই গিয়ে জয়ের সাথে কথা বলে, আর জয় তার কথার রাজ্য দিয়ে ভুলিয়ে মালবিকাকে নিজের প্রেমে পাগল করে ফেলে। কিন্তু জয়ের উদ্দেশ্য ছিল অন্য কিছু। মালবিকার পরিচিতিটাকে নিজে সিঁড়ি বেয়ে উপরে ওঠার কাজে লাগানোর পরিকল্পনা করছিল সে, এবং করেছিল তেমন। মালবিকা খুব ভালো মনের, তার ভেতর প্যাচ ঘোচ একটু কম। সে ভেবেছে জয় বুঝি সত্যিই তাকে ভালোবাসে, তাই সে অন্ধের মতো ভালোবাসতে শুরু করল জয়কে। আর এই অন্ধবিশ্বাসই একদিনও সব শেষ করে দেয়।
মালবিকা, সবাই ভেতরে কথা বলছে, গল্প করছে, আর তুমি বাইরে এভাবে একা একা কেন বসে আছো?
ভেতরে যেতে ইচ্ছে করছে না।
আমার সেকেন্ড অ্যালবামের লঞ্চিং আজ, সবাই আমার গান কত পছন্দ করেছে, সবাই আমার প্রশংসা করছে, আর তুমি এভাবে মুখ কালো করে বসে আছো কিন্তু কেন?
উফ, প্লিজ, আমার ভালো লাগছে না, যাও তো।
আচ্ছা, সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি আমার সাকসেস নিয়ে জেলাস?
সব আবুল তাবুল বকছ।
হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে এখন, না হলে তুমি এখানে এভাবে বসে থাকতে পারতে না।
উফ, শোনো, আমি এখানে একা একা বসে আছি কারণ ভেতরে যেখানে তোমার অ্যালবাম লঞ্চ হচ্ছে সেখানে তোমার মিউজিক প্রোডিউসার আমার গায়ে হাত দিয়েছে।
ও, এই কথা? তুমি এই সামান্য জিনিস নিয়ে রাগ করে আছো?
সামান্য? এটা তোমার কাছে সামান্য মনে হলো জয়?
হ্যাঁ, তোমার গায়ে হাত দিয়েছে তো কি হয়েছে টা কি তাতে? এরকম তো হয়, এগুলো খুবই নর্মাল ব্যাপার। সে যদি তোমার সাথে ডান্সও করতে চায় তাহলেও আমি তো কোনো আপত্তি করব না।
তুমি এগুলো কি বলছো?
তুমি এত রিয়াক্ট কেন করছো বলো তো? টপ মডেল কি আর এমনি এমনি হয়েছো তুমি? তোমার কি মনে হয় আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না? আর এতে যদি ক্যারিয়ারে ভালো কিছু হয় তবে ক্ষতিটা কোথায়?
ও মাই গড, তোমার মেন্টালিটি এত নিচু, আমি আগে কখনো বুঝিনি, আমি ভাবতেও পারিনি।
আস্তে কথা বলো মানবিকা, এটা আমার পার্টি।
ওহ আচ্ছা, তোমার পার্টি? তোর এই পার্টিতে আর যারা যারা এসেছে সবাই আমার ইনভিটেশনে এসেছে, তোর গান শুনতে কেউ আসেনি, এদের অর্ধেকে তোর নামও জানে না। নিজের জাত দেখিয়ে দিলি। অ্যানাদার রাউন্ড প্লিজ। হ্যালো,
how are you?
I'm all good. How are you? How's life? How's everything going?
Are you okay?
I'm all good. First class.
ইউ ডোন্ট সাউন্ড গুড। আপনার সাথে কি কেউ আছে?
না।
আপনি কোথায় আছেন? আমি আসছি।
কোনো দরকার নেই, আমি পারবো বাসায় যেতে, আর খুব বেশি হলে আজ বাসায় যাবই না, এখানেই থেকে যাব। দ্যাট উইল বি ফান।
আপনি প্লিজ আমাকে বলুন তো আপনি কোথায় আছেন?
আই ডোন্ট নো, আই থিংক এট গুলশান।
আচ্ছা ঠিক আছে, আই এম কামিং।
পরিবেশ পরিস্থিতি মানুষকে বদলে দেয়। মালবিকা এরকম ছিল না, খুব সাধারণ একটা মেয়ে ছিল সে। টপ মডেল হওয়ার পথে পা বাড়ালেও কখনো কোনো অসৎ পথ বেছে নেয়নি সে, কিন্তু বাবা মায়ের মুখ ফিরিয়ে নেয়া কিছুতেই সহ্য করতে পারেনি মালবিকা। বারবার তার মনে পড়ে যায় তার বাবা মায়ের কথা, আর কিভাবে তার বাবা নিজ মুখে বলেছে যে সে তার মেয়ে না। পরিবার পরিজন সব থেকেও মালবিকা একদম একা। এই তিক্ত বাস্তবতা ভুলতেই সে বেছে নেয় বিভিন্ন রকমের মাদক। টপ মডেল মালবিকা সেনের ফ্যান তো অনেক আছে, কিন্তু একজনও প্রকৃত বন্ধু নেই। সবাই চায় তার সাথে ঘুরতে, আড্ডা দিতে, চায় শুধুমাত্র তার পরিচিতির কারণে। সবার মাঝে থেকেও মালবিকা সেন একদম একা। মাঝে মাঝে এই জীবনের মানে খুঁজে পেতে অনেক কষ্ট হয় তার। স্বপ্ন পূরণ হয়েছে ঠিকই, কিন্তু এর জন্য হারাতে হয়েছে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান কিছু মানুষকে।
হাই, ইউর হিয়ার অলরেডি।
চলুন, আমি আপনাকে বাসায় নামিয়ে দিচ্ছি।
এখানে কেন, আরেকটু থাকি।
না, আজ আর না, অনেক হয়েছে। চলুন প্লিজ, আমি আপনার ব্যাগ ধরছি।
ইউর সাচ অ্যান অ্যাস।
আপনি চাইলে কিছুক্ষণ গাড়িতে ঘুমিয়ে নিতে পারেন, আমরা পৌঁছে গেলে আমি আপনাকে ডেকে দিব।
আমি বাসায় যাব না, আমি চিড়িয়াখানায় যাব, পেঙ্গুইন দেখব।
এটা বাংলাদেশ, এখানে বরফ নাই, পেঙ্গুইন থাকে না এখানে।
ও আচ্ছা আচ্ছা, মানুষ এমন কেন?
কেমন?
সবাই শুধু নিজের স্বার্থ খোঁজে, নিজের স্বার্থে অন্যদের ব্যবহার করে। অনেস্টি ব্যাপারটা না কারো মধ্যেই নেই।
কিছু কিছু মানুষের ভেতর এখনো অনেস্টি আছে।
কোথায় তারা, আমি তো দেখি না। এই যে আজ আপনি আমাকে পিক করতে আসলেন, এটাও তো আপনার স্বার্থের জন্য।
তাই কি স্বার্থ আমার এখানে?
আমি আপনার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর, আমার কিছু হলে তো আপনাদের অনেক বড় লস হয়ে যাবে তাই। আচ্ছা, আশেপাশে কোথাও দোলন চাপা ফুল পাওয়া যাবে?
ওহো, আমরা তো ফুলের দোকান ফেলে এসেছি।
ও আচ্ছা, আমুন না দোলন চাপা ফুল খুব পছন্দ।
আর আপনার?
বেলি। মাকে খুব দেখতে ইচ্ছে করছে জানেন।
একদিন সময় করে গিয়ে দেখে আসলেই পারেন।
জীবনটা এত সহজ না। আমার মনে পড়েছে আমি আপনাকে কোথায় দেখেছিলাম।
কোথায়
বলতে ইচ্ছে করছে না।
আচ্ছা, ইচ্ছে না করলে বলা লাগবে না। আপনি প্লিজ একটু চোখ বন্ধ করে শুয়ে থাকুন, আমরা প্রায় চলে এসেছি।
মাঝে মাঝে না আপনাকে আমার ভালোই লাগে।
জি, কিছু বললেন?
সামনে একটা কফি শপ আছে, সেখানে একটু থামবেন?
আপনি এই অবস্থায় কফি শপে যাবেন?
আই'ম অল গুড।
ঠিক আছে।
এতক্ষণ ধরে রাতের পরে যে পর্বটি শুনলেন, সেখানে আমরা দেখেছি মফস্বলের একটি মেয়ের মডেল হবার গল্প। তাকে কত স্ট্রাগল করতে হয়েছে একজন মডেল হবার জন্য, পরিবারের বিরুদ্ধে গিয়ে মডেলিং করতে গিয়ে তাকে কি সমস্যা পড়তে হয়েছে এবং কি কি ঘটনা ঘটে যাচ্ছে। প্রথম পর্বে আমরা বেশ খানিকটা জেনেছি, আর এখন চলে যাচ্ছি আমরা দ্বিতীয় পর্বে। আসুন দেখি দ্বিতীয় পর্বে কি আছে। আপনি আছেন আর্টিস্ট শারমিনের সঙ্গে কুয়াশায়, আর শুনছেন আজকের কুয়াশার গল্প, যার নাম রাতের পর।
হ্যালো,
ঘুম ভালো হয়েছে?
কে?
আমি রুদ্র।
ও মিস্টার রুদ্র, এক সেকেন্ড, হ্যাঁ আমার আরেকটা কল আসছে।
শিওর?
হ্যাঁ জয় বলো।
কোথায় তুমি? কাল রাতে হুট করে চলে গেলে কেন? সারা রাত ফোন দিয়েছি তোমাকে, ফোনটাও ধরলে না।
আমি বাসায় ঘুমাচ্ছিলাম।
কাল রাতে আসলে আমার মাথা ঠিক ছিল না, কি বলতে কি বলে ফেলেছি। শোনো, তুমি কিছু মনে করনি তো?
আমার কিছু মনে পড়ছে না।
আচ্ছা, আমি কি এখন তোমার বাসায় আসবো?
না এখন এসো না, আমার শুট আছে একটা, কাল রাতে এসো।
আচ্ছা ঠিক আছে, বাই, লাভ ইউ।
বাই, লাভ ইউ টু। হ্যালো মিস্টার রুদ্র।
জি আমি লাইনেই আছি।
কি যেন বলছিলেন?
জিজ্ঞেস করেছিলাম আপনার ঘুম কেমন হলো।
ভালো। আজ দুপুর দুটার পরে না শুট?
আমি শুটের টাইমটা একটু পিছিয়েছি, বিকেল চারটা থেকে শুরু হবে, আপনি রেস্ট নিন।
থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন। আসবো?
ইয়া শিওর।
শুট শেষ, তাই ভাবলাম একবার দেখা করে যাই।
আমি একবার আসবো ভেবেছিলাম, এত কাজের চাপ, তার উপর আবার একটা মিটিং পড়ে গেল।
ইটস ওকে।
কফি?
অবশ্যই,
চলুন লাউঞ্জে গিয়ে বসি।
সরি, আমি মনে হয় কাল রাতে আপনাকে অনেক এম্বারাসিং সিচুয়েশনে ফেলে দিয়েছিলাম।
না না, সেরকম কিছু না। স্যার আপনাদের কফি। আপনি কাল আপনার মায়ের ব্যাপারে কি যেন বলছিলেন।
আমরা ওসব নিয়ে কথা না বলি।
শিওর। আপনার শুট কেমন ছিল?
খুব ভালো।
আপনি কি কিছু নিয়ে টেনসড?
কিছুটা, ঠিক হয়ে যাবে।
আপনাকে নামিয়ে দেব?
না আমার গাড়ি ঠিক হয়ে গেছে।
আচ্ছা ভালো থাকবেন।
আপনিও।
মন খারাপ করে থাকবেন না, আপনাকে মানায় না। বুঝেছি, চলুন আমার সাথে একটা জায়গা থেকে ঘুরে আসি।
কোথা থেকে ঘুরে আসব?
গেলেই দেখতে পাবেন।
বাহ, লেকটা তো খুব সুন্দর।
হ্যাঁ, ক্যান্টনমেন্টের ভেতর এরকম ছোট ছোট অনেক সুন্দর জায়গা আছে। আমার যখন কিছু ভালো লাগে না তখন আমি এখানে চলে আসি। আপনার জন্য আরেকটা জিনিস আছে।
কি? আরে বেলি ফুল।
সেদিন বলেছিলেন বেলি ফুল আপনার খুব পছন্দ। আজ অফিসে যাওয়ার পথে জ্যামে বসেছিলাম, তখন ছোট্ট একটা মেয়ে গাড়ির পাশে এসে দাঁড়ালো, বেলি ফুল বিক্রি করছিল। মেয়েটাকে দেখে মায়া লাগে, ভাবলাম নিয়ে নি। এখন দেখছি নিয়ে ভালোই করেছি।
থ্যাংক ইউ মিস্টার রুদ্র।
আপনার মন ভালো হয়েছে?
ভালো লাগে না কিছু, কিসের মধ্যে যেন আটকা পড়ে গেছি, সবকিছু থেকে পালিয়ে যেতে পারলে বাঁচি।
তাহলে আমার কি হবে? না মানে, আপনি তো আমার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আপনার এই হারিয়ে যাওয়ার আশা আমি একদিন অবশ্যই পূরণ করব।
তাই কিভাবে?
কোন একদিন হুট করে একটা ট্রেনে উঠে পড়বো দুজনে, তারপর সেটা যেখানে যাবে যাক, আমরাও হারিয়ে গেলাম।
এগুলো শুধু শুনতেই ভালো লাগে।
আমি একদিন অবশ্যই আপনাকে নিয়ে যাব।
হোক বা না হোক, আপনার মুখে এরকম কথা শুনেই আমি অনেক অবাক হচ্ছি।
কেন?
আপনার মতো একজন ওয়ার্কাহলিক মানুষ কল্পনার মতো করে এসব বলছে, আমি না আসলে নিতে পারছি না।
আই থিঙ্ক ইউ আর জাজিং মি রং।
আসলে সেদিন রাতে, আসলে আমি এরকম না, অন্তত আগে আমি এরকম ছিলাম না। The life I'm living now, I know it's all I've ever wanted. But this is not how I wanted it. আমার সাথে যা যা হচ্ছে আমি এগুলো কিছুই আসলে মেনে নিতে পারি না, তাই মাঝে মাঝে রিয়েলিটিটা স্কিপ করতে চাই। I have countless fans, but not a single friend.
এগুলো নিয়ে বেশি ভাববেন না, আর কোনো কিছুর দরকার হলে আমাকে প্লিজ বলবেন। I will try my best to help you.
আমার না এখন ঘোড়ার গাড়িতে চড়তে ইচ্ছে করছে।
আসলে?
না, এমনি বললাম।
শাহবাগে ঘোড়ার গাড়ি আছে কিন্তু, আপনি চাইলে আমরা এখনই সেখানে যেতে পারি।
মিস্টার রুদ্র, আমি আসলে মজা করছিলাম।
তোমার এবারে অ্যালবামটা হিট হয়েছে, লঞ্চিং এর নিউজ অনেক পত্রিকায় এসেছে, ভালো সাড়া পেয়েছে।
তাই তো দেখলাম, কিন্তু এটাই আমার মন ভরছে না, আরো নতুন কিছু গান বের করা লাগবে।
তুমি চাইলেই নতুন গানের কাজ শুরু করে দেওয়া যায়। তবে তোমার অ্যালবামের পাবলিসিটি দেখে ভাবছি এর পরের গানগুলো তোমাকে ফ্রিতেই করে দিব, আমার পক্ষ থেকে তোমার জন্য গিফট।
আরে সত্যি?
আচ্ছা বলো তো, তুমি মালবিকা সেনকে কিভাবে পটালে?
গান, এই গানই আমার সব, আমার আসল অস্ত্র এটা।
মালবিকার মতো একজন পার্টনার থাকলে জীবনের সবকিছু ছেড়ে দিতাম, বুঝলে? মন থেকে ভালোবাসো?
হ্যাঁ, ওই রকমই কিছু একটা।
একদিন ওকেও ডাকো স্টুডিওতে, আড্ডা টাড্ডা দেই, ছোটখাটো একটা পার্টি হয়ে যাক। বুঝতে পারছো তো কি বলছি?
ও রাজি হবে বলে কিন্তু মনে হয় না।
তোমার জন্য মেয়েটা কি না করেছে, আর এটুকু করতে পারবে না? মনে করো এটা তোমার নেক্সট গানগুলোর প্রমোশন।
তোমাকে আমি কত ভালোবাসি তুমি জানো?
গ্লাসটা দাও।
তোমার ওই দুই চোখ, তোমার খোলা চুল, তোমার চিবুক, এক একটা গান, এগুলো বাজে আপন সুরে।
কবিতা বলছো?
তুমি তো নিজেই একটা কবিতা, মাটির প্রতিমাও তোমার কাছে হার মানে, সমস্ত দেবতা তোমার সামনে মাথা নত করতে বাধ্য, আর আমি তো মাটির তৈরি তুচ্ছ মানব মাত্র।
আজ খুব প্রেম দেখাচ্ছ, কি হয়েছে তোমার বলো তো?
তোমার প্রেমে আমি হয়ে গেছি গাধা, খেয়ে গেলাম ঘাস আর আমার মনটা বাঁধা।
কি যাতা বলছো?
আচ্ছা শোনো না।
বলো না।
সাদিক ভাই একদিন তোমার সাথে দেখা করতে চেয়েছে।
সাদিক ভাই? তোমার মিউজিক প্রডিউসারটা না?
হ্যাঁ।
তোমার মাথা ঠিক আছে? আমি যাবো ওনার সাথে দেখা করতে।
কি হয় গেলে, একটু কথা বললে, কিছুটা সময় কাটালে? উনি আমার নেক্সট অ্যালবামটা করতে চাচ্ছে।
তো তুমি ওনার সাথেই কথা বলো না, আমি কথা বলে কি করব?
কথা বলতে কে বলেছে তোমাকে?
দেখো জয়, তোমার এসব কিন্তু আমার ভালো লাগছে না, আমি কিন্তু এসব মানব না। কি পেয়েছো তুমি আমাকে? আমি তোমার নামে পুলিশে রিপোর্ট করব, আমি সবাইকে জানিয়ে দিব তুমি কেমন।
শান্ত হও প্লিজ, এত অস্থির কেন হচ্ছে তুমি? আমি তো এগুলো এমনিতেই বললাম।
আমার কিছু ভালো লাগছে না, সিরিঞ্জটা দাও তাড়াতাড়ি।
আজকে নিউজ পেপারটা পড়েছিস?
না, এখনো পড়া হয়নি মা। কেন?
মালবিকা সেন মারা গেছে।
কি? আমি বুঝলাম না, আবার বলো তো।
তোর কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর মালবিকা সেন কাল রাতে মারা গেছে, মৃত্যুর কারণ ড্রাগ ওভারডোজ।
রুমার হবে হয়তো।
আরে না, টিভি, ফেসবুক সব জায়গায় এই নিউজ, মিথ্যে হবে কেন?
কি বলছো? দাঁড়াও, আমি ওকে এক্ষুনি ফোন দিচ্ছি।
কোন রিউমার না, সেদিন রাতেই টপ মডেল মালবিকা সেন মারা যায়, মৃত্যুর কারণ ড্রাগ ওভারডোজ। মালবিকা মারা যাওয়ার পর সবকিছু ঠিকই ছিল, জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না, সেরকম থেমেও ছিল না জয়ের জীবন। তবে কোথায় যেন রুদ্র থমকে দাঁড়িয়েছিল, মালবিকা চলে যাওয়াটা সে ঠিক মেনে নিতে পারছিল না। বারবার মনকে বোঝাতে চেষ্টা করছিল যে সে যা শুনছে সব মিথ্যে, কিন্তু সত্য তো কখনো বদলে যায় না। রুদ্র কি মালবিকাকে পছন্দ করত? হয়তো করত। এ প্রশ্নের উত্তর খুঁজে বের করা হল না আর। আস্তে আস্তে রুদ্র জীবনও স্বাভাবিক হতে শুরু করে। মালবিকা মারা যাবার ঠিক এক বছর পর থেকে রুদ্র একটা অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে। প্রতি রাতে একই স্বপ্ন। প্রতি রাতে রুদ্র স্বপ্নে একটা মেয়ে আসে যার চেহারা দেখা যায় না, যে কোনো কথাও বলে না, শুধু দেখা যায় তার চলে যাওয়াটা।
কে কে আপনি? শুনছেন? আপনাকে বলছি, হ্যালো, এই যে শুনছেন?
শুনছি।
অদিতি তুমি?
আমি অদিতি না। এখন চিনতে পেরেছেন?
মালবিকা।
কেমন আছেন?
বেলিফুলের ঘ্রাণ আসছে কোথা থেকে?
বেলিফুল আমার খুব পছন্দের।
আমি আমি এত অদ্ভুত স্বপ্ন দেখছি কেন?
এতদিন স্বপ্ন দেখছিলেন, এখন একটু ভালো করে তাকিয়ে দেখে এটা স্বপ্ন না।
আরে তাই তো, আমি তো স্বপ্ন দেখছি না।
বললেন না তো, কেমন আছেন?
ইয়ে মানে ভালো, কিন্তু আপনাকে আমি কিভাবে দেখতে পাচ্ছি? আপনি তো আরো এক বছর আগেই
মারা গিয়েছে। জানি, সেই থেকে আমি এভাবেই ঘুরে বেড়াচ্ছি, প্রতিশোধ না নিয়ে যাব না।
প্রতিশোধ? কিসের প্রতিশোধ?
তুই এত রাতে কার সাথে কথা বলছিস রে?
ফোনে কথা বলছি মা।
ও আচ্ছা, বেশি রাত করিস না বাবা, শুয়ে পড়।
মালবিকা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আই গেস ইট ওয়াজ মাই হ্যালুসিনেশন।
নো মিস্টার রুদ্র, ইট ওয়াজ নট ইয়োর হ্যালুসিনেশন, আই এম হিয়ার ফর রিয়েল।
কিন্তু এটা কিভাবে সম্ভব? আর আপনি কিসের প্রতিশোধের কথা বলছেন?
যে আমাকে খুন করেছে।
খুন? ইউ আর মার্ডার্ড।
হ্যাঁ, আমি ড্রাগ ওভারডোজে মারা যাইনি, আমাকে ওভারডোজ দিয়ে মেরে ফেলা হয়েছে।
কিন্তু আপনার সাথে এমন কাজ কে করতে পারে?
জয়।
ও, গান গায় সেই জয়?
আপনারা ওকে চেনেন সিঙ্গার জয় হিসেবে, আর আমি ওকে চিনি, ও যখন শহরের রেস্টুরেন্টে গান গাইত তখন থেকে। আমাদের সম্পর্কের কথা গুটি কয়েক মানুষ ছাড়া আর কেউ জানত না। ও সবাইকে জানাতে চাইত, কিন্তু আমি চাইতাম না। কি দরকার, মানুষ জানলেই হাজারটা প্রশ্ন করবে, এতে আরো ঝামেলা বাড়বে। তাই আমি চাইতাম যত কম মানুষ জানুক ততই ভালো। শুরুতে সব ঠিকই ছিল, কিন্তু আস্তে আস্তে ওর আসল রূপ বের হয়ে আসতে থাকে। ও নিজের স্বার্থের জন্য আমার নাম ব্যবহার করে বেড়াত। আমি আমি তো কিছু মনে করতাম না, কিন্তু আস্তে আস্তে এটা মাত্রা ছাড়িয়ে যেতে শুরু করে। জয় আমাকে ওর মিউজিক প্রডিউসারের সাথে ডেটে যেতে বলে। ও সেদিন কি বুঝিয়েছিল আমি ঠিকই বুঝেছি। ওকে বলেছিলাম যে ওর সব কথা আমি সবাইকে জানিয়ে দেব। ওর ক্যারিয়ার নিয়ে কোনো রিস্ক নিতে চাইনি, তাই তাই সেদিন ও নিজ হাতে আমাকে।
দ্বিতীয় পর্বে আমরা দেখেছি মালবিকা সেনের মৃত্যু। ড্রাগ ওভারডোজে মারা যান মালবিকা সেন, কিন্তু আসলে ড্রাগ ওভারডোজে মারা গেছেন কিনা বা কেন সে ড্রাগ নিয়েছিল আমরা কিছু কিছু জেনেছি দ্বিতীয় পর্বে। আমার মনে আমরা কথাটা বলি, তাহলে সব রহস্য এখানেই উদ্ঘাটিত হয়ে যাবে। আসলে তাহলে চলে যায় একদম শেষ পর্বে, যেখানে রয়েছে সবকিছু সমাপ্তি। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 FM, সঙ্গে রয়েছে শর্মিত।
কেমন আছো জয়?
কে? ও মালবিকা, তুমি? কি যে হয়েছে আমার, আমি এখন শুধু তোমাকে দেখি।
আগে তো আমাকে নেশা করতে না করতে, আর এখন তোমার এই অবস্থা কেন?
পাপ বোধ, বুঝলে? আমি জীবনে অনেক পাপ করেছি, তবে তোমাকে বলে এখন এসব আর কোনো লাভ নেই, কারণ তুমি বলেই এখন কোনো পদার্থ আর নেই।
আছি,
আমি এখনো আছি জয়।
এই হাসিটা শেষ না তো, তুমি শুনতে একদমই ভালো লাগে না আমার।
আমাকেও তো তোমার ভালো লাগে না।
আসলে কি হয়েছে বুঝলে? ধুর, কি যে হয়েছে, নিজে নিজেই কথা বলছি শুধু।
তুমি খুব বোকা জয়।
চলে যাও, তুমি চলে যাও আমার মাথা থেকে।
না, যাব না আমি, তোমাকে না নিয়ে আর কোথাও যাব না।
এক্সকিউজ মি, একটু কথা ছিল।
জি বলেন।
আসলে একটা মার্ডার কেস নিয়ে একটু কথা বলতে এসেছিলাম।
এই কাগজে ঘটনা লিখে রেখে যান, পরে তদন্ত হবে।
না, আমি কোনো মার্ডারের রিপোর্ট করতে আসিনি, আমি আগের একটা মার্ডার কেস নিয়ে কথা বলতে চাচ্ছিলাম।
ও, তা বলেন।
প্রায় এক বছর আগে মালবিকা সেনের খুন হয়েছিল।
থামেন থামেন, সেটা আমরা সবাই জানি, তবে খুন তো হয় নাই, নেশা নেশা, বেশি নেশার কারণে মরে গেছিল।
এটা বলার জন্যই এসেছি, মালবিকা সেনের কেসটা কি রিওপেন করা যায়? আমার কাছে একটা ক্লু এসেছে, মালবিকা সেন আসলে মারা যায়নি, তাকে খুন করা হয়েছে।
বুঝছি মিস্টার, শোনেন, আপনার মতো প্রায় কেউ না কেউ এখানে এসে এই একই কথা বলে, কেন আসে বুঝি না, কেস তো সলভড, আপনি বাড়ি যান, শুধু শুধু ঘুরেন না। জানি সে খুব সুন্দর ছিল, তার অনেক ফ্যান, ফ্যানদের বিশ্বাস অবিশ্বাসে তো আর সত্য বদলানো যায় না।
আপনি তো আমার পুরো কথাটাই শুনলেন না।
আপনার কাছে কোনো প্রমাণ আছে?
না, কিন্তু
তাকে খুন করা হয়েছে এটা আপনাকে কে বলছে?
কেউ বলেনি, মনে হলো।
জান তো, বাড়ি যান।
পুলিশের কাছে গিয়ে কোনো লাভ হবে না, অবশ্য ওদের দোষও দেয়া যায় না, ড্রাগস তো আমার মধ্যে ছিলই, জয় অনেক বুদ্ধি করেই কাজটা করেছে।
এখন আমি তোমার জন্য কি করতে পারি?
তোমার একটা পিস্তল আছে না, লাইসেন্স করা?
হ্যাঁ।
তুমি কাল ওইটা নিয়ে জয়ের বাসায় যাবে, ব্যাস, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। তোমাকে আমার খুব দরকার, একজন জীবিত মানুষ খুন করার মতো শক্তি আমার নেই, আসলে আমার এখন কোনো শক্তিই নেই, একবার এপারে আসতে হলে ওপারে সব রেখে আসতে হয়।
কিন্তু আমি কেন?
এই প্রশ্নের উত্তর তো তুমি খুব ভালো করেই জানো, আমি আসলে অনেকভাবে চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না। তারপর আমার তোমার কথা মনে পড়ে, মনে পড়ে সেদিন তুমি আর আমি বৃষ্টিতে ভিজেছিলাম, নিজের স্বার্থ ছাড়া কেউ কখনো আমার জন্য ভালো কিছু করেনি, তুমি তুমি তাদের মধ্য থেকে একদম আলাদা। উইল ইউ হেল্প মি আউট?
ওকে।
আজ রাত 11টায় ওর ফ্ল্যাটে একা থাকবে, এটাই সময়।
কাকে যাচ্ছেন?
আপনি কি জয়?
জি। আপনি? ও, আমি চিনতে পেরেছি আপনাকে, আসুন ভেতরে আসুন। আজ আমার বাসায় কি মনে করে?
না, তেমন কিছু না, একটা কথা জানতে এসেছিলাম।
জি বলুন না।
হোয়াই ডিড ইউ কিল হার?
মানে এসব কোন ধরনের কথা? আমি আবার কাকে খুন করলাম?
ভালো আছো জয়?
তুমি তুমি এখানে, তুমি কিভাবে এলে?
আমি তো সারা দিন এখানেই থাকি, তোমাকে একা রেখে কোথাও যাই না।
দেখো, আমার কোনো দোষ নেই, আমি নিজেকে বাঁচাতে এই কাজটা করেছি।
নিজেকে বাঁচাতে?
হ্যাঁ, তুমি আমাকে থ্রেট দিচ্ছিলে যে তুমি পুলিশের কাছে গিয়ে বলে দেবে, তুমি সবাইকে জানিয়ে দেবে আমার ব্যাপারে। আমি তো এটা হতে দিতে পারি না, আমি একজন রাইজিং স্টার, তোমার স্বপ্নের মতো আমার স্বপ্ন আমার কাছে অনেক কিছু, আমি সেগুলো শেষ হয়ে যেতে দিতে পারি না।
তাই বলে মেরেই ফেলবে? আমি তো শুধু বলেছিলামই, সে বলা পর্যন্তই, তুমি নিজেও জানো আমি এরকম কিছু কখনোই করতাম না।
আসলে তখন কি চিন্তা করেছিলাম আমি কিছুই জানি না, আই এম এক্সট্রিমলি সরি, প্লিজ ফরগিভ মি।
নাও আই এম এক্সট্রিমলি সরি।
জয়ের লাশ তিন দিন পর ওর বাসা থেকে উদ্ধার করা হয়। পাশের বাসার ভাড়াটিয়া জয়কে কিছুদিন দেখতে না পেয়ে ওর বাসায় ঢুকে ভেবেছিল জয় বাসা ছেড়ে চলে গেছে, তাই এই সুযোগে যদি ওর বাসা থেকে কিছু নেওয়া যায়। কিন্তু বাসার ভিতর ঢুকে সে যে জয়ের পচা লাশ দেখতে পাবে সেটা কে জানত। জয়ের হাতেই পিস্তল পাওয়া যায়। পুলিশ দেখে বুঝে যায় জয় আত্মহত্যা করেছে। পত্রিকায় বড় করে লিখে ছাপা হয় গায়ক জয়ের আত্মহত্যা। রুদ্র এরপর আর মালবিকাকে কখনো দেখেনি। জয়কে সে নিজে হাতে খুন করেছে, আসলে মালবিকা খুন করিয়েছে। কিন্তু এই নিয়ে তার একটু অনুশোচনা নেই। এতদিন প্রতি রাতে সেই স্বপ্নটা দেখে বিরক্ত হলেও এখন মনে মনে প্রায় ভাবে, অন্তত স্বপ্নেই হোক না কেন, মালবিকা যেন আর একবার এসে তাকে দেখা দেয়, একটুর পাশে বসুক, কিছু কথা বলুক, বলুক সেই কথাগুলো যেগুলো সেদিন বলতে চেয়েও বলতে পারেনি। মালবিকা সেন এসেছিল, হয়তো আবার আসবে কোনো এক কারণে, আবার কোনো একজনের স্বপ্নে। এতক্ষণ ধরে শুনছিলেন কুয়াশার গল্প, যার নাম রাতের পর, লেখিকা জাসিয়া বিনতে শামীম। নাট্যাংশ পরিচালনা ছিলেন আনিকা চৌধুরী প্রিয়ন্দী, আর সাউন্ডে ছিলেন কার্তিক। আর জানিয়ে দিচ্ছি আজকের গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। রুদ্র চরিত্রে অভিনয় করেছেন সমন্বয় ঘোষ, মায়ের চরিত্রে নিতুল, জয়ের চরিত্রে সেতু বিশ্বাস, ফটোগ্রাফারের চরিত্রে নীরব, পিয়নের চরিত্রে রিফাত, পুলিশ অফিসারের চরিত্রে শুদ্ধ, সাদিকের চরিত্রে মঞ্জু এবং সৌমিতার চরিত্রে অভিনয় করেছেন সোহার। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে অর্থাৎ সামনের সোমবার ঠিক রাত 11টায় আবারও হাজির হচ্ছি কুয়াশা এক্সপ্রেস এর সত্য ঘটনা এবং কুয়াশা নিয়ে। আমি আরজে শারমিন, সে পর্যন্ত এবিসি রেডিও সঙ্গেই থাকবেন। সবাইকে শুভরাত্রি। এক্সক্লুসিভলি অন ফিউশন বিডি.কম।